You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহে সাপ্তাহিক বাংলা অনুষ্ঠানে। অনুষ্ঠান পরিচালনায় আছি আমি তাহসিন, আমার সাথে আছেন
জেসমিন
এবং আরো আছেন আমাদের দুজন অতিথি, একজন বেহনাজ এবং আছেন পাভেল ভাই। পাভেল ভাই আপনার উনি ব্রিসবেনে খুব বেশি দিন হয়নি এসেছেন, কিন্তু উনি মেলবোর্ন থেকে এসেছেন, উনি ওখানে রেডিও প্রোগ্রামে গিয়েছিলেন, তা আমরা ওনার কাছ থেকে কিছু কথা শুনব পরে। তো জেসমিন আপু কি অবস্থা বলেন?
আছি, ভালোই আছি, যদিও ওয়েদারটা একটু খারাপ।
হ্যাঁ, ওয়েদার। হ্যাঁ, কি অবস্থা?
ওয়েদার তো ধরো যে এক একদিন এক এক রকম।
হ্যাঁ,
কোনদিন ঠান্ডা পড়তেছে, সুন্দর ক্লিয়ার ব্লু স্কাই, আরেকদিন কিরকম সেই সকাল থেকে মেঘ, সকালে যেরকম লাগে,
হ্যাঁ
দুপুরবেলাও একই রকম, সন্ধ্যাটাও ঠিক একই রকম করে হচ্ছে, মানে কোন চেঞ্জ নাই।
হ্যাঁ হ্যাঁ, ব্রিসবেনের ওয়েদারের মানে আজকে কিরকম ছিল? ব্রিসবেন
আজকে খুবই খারাপ ওয়েদার, ওইরকম মেঘলা মেঘলা, একটু শীত ছিল, শীত খুব বেশিও ছিল,
মানে শীত মানে আসলে
এখন তো মনে হয় ব্রিসবেন একটা উইন্টার না,
এখন উইন্টার জি,
তা আসলে ওইরকম শীত ছিল না।
হ্যাঁ, মেলবোর্নে কেমন ঠান্ডা পড়ে পাভেল ভাই?
ব্রিসবেন বেশ আরো বেশি ঠান্ডা পড়ে।
মানে আপনার ব্রিসবেনের ঠান্ডা কেমন লাগছে? এই কি আপনার ফার্স্ট উইন্টার ব্রিসবেনে?
হ্যাঁ, মোটামুটি এটা ফার্স্ট উইন্টার এন্ড লাইক ইটস প্রিটি মাচ লাইক ক্লোজ টু সামার ইন মেলবোর্ন। মেলবোর্নের ওয়েদার আরো বেশি ফ্লাকচুয়েট করে এখানে।
মানে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যে ওয়েদার নিয়ে এখানে বিরক্ত, আপনার এখানে ব্লেসিং মনে হচ্ছে?
হ্যাঁ, এখানে এই ধরনের ওয়েদার মেলবোর্নে ব্লেসিং বলা যায়।
আচ্ছা আচ্ছা, আর বাংলাদেশের ওয়েদার সম্পর্কে কি?
বাংলাদেশে আজকে খবরে পড়লাম অবস্থা খুব খারাপ, প্রচন্ড গরম, বৃষ্টি নাই কয়েক, মানে মাঝখানে কিন্তু কিছুদিন বৃষ্টি ছিল, অনেক গরমের মধ্যে মানুষ একটু স্বস্তি পেয়েছিল। গরমের মধ্যে মানে যেটা তোমার আষাঢ় শ্রাবণ মাসে যে বৃষ্টিটা হয় সেটা মানে গ্রীষ্মকালেই হয়ে গেছে, এরকম
ছিল,
এখন আবার বৃষ্টি শেষ, প্রচন্ড গরম। আজকে সম্ভবত বাংলাদেশে সম্ভবত রাজশাহীর ওদিকে 36.5 ডিগ্রি
সেলসিয়াস,
ঢাকাতেও বোধ হয় 35-এর কাছাকাছি, প্রচন্ড গরম। আর বাংলাদেশে তো একটু ভ্যাপসা গরম, তো প্রচন্ড কষ্টে। তো সবাই আমার বলছে যে গরমের তো একটা ভালো দিকেও আছে, কারণ গরম না পড়লে আম কাঁঠাল পাকবে কি করে?
আচ্ছা, তো চলেন তাহলে আমরা একটা গানে চলে যাই। এখন
গানে ঠিক আছে, একটা গান শুনে নিই আমরা।
এখন আমার গানটা যদি ওয়েদার রিলেটেড না, বাট ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই সব পৃথিবীও চেঞ্জ হচ্ছে, সব পৃথিবী বদলে গেছে, আসুন কিছুক্ষণের মধ্যে পৃথিবী বদলে
গেছে, চলে যাই।
পৃথিবী বদলে গেছে, যাদের কি নতুন লাগে, পৃথিবী বদলে গেছে, যাদের কি নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে, যাদের কি নতুন লাগে। Thank you. সে তো থাকে না সময় চিরদিন শুধু বয়ে যায় থেমে সে তো থাকে না কত ঝড় মেঘ আসে চলে যায় আকাশ মনে রাখে না শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যাতে কি নতুন লাগে পড়ে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম পড়ে কি মনে তুমি আমি এই পথ ধরে যেতাম ভালোই হতো সেই দিনগুলো ধীরে যদি পেতাম সেই তোমাকেই পাবো নাকি আর প্রাণের অনুরাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে
আপনারা কি সুলভ মূল্যে সর্বোচ্চ সেবা সহ বিদেশ ভ্রমণে আগ্রহী তাহলে আজই টার্গেট ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর শ্যাম দাস ও তাদের সুদক্ষ কর্মচারীদের সাথে যোগাযোগ করুন তাদের ঠিকানা 90 ভালচার স্ট্রিট ওয়েস্ট্যান্ড ফোন নম্বর 3844208 ফ্যাক্স নম্বর 3844658 অথবা মোবাইল নম্বর 0412031301 এটা অন্যান্য সব দিন সহ শনিবারে সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে শ্যাম দাস আমাদের এই কমিউনিটিকে গত 15 বছর ধরে এই সার্ভিস দিয়ে আসছেন সুতরাং এরপরে আপনি যখন বিদেশ ভ্রমণে যাবেন টার্গেট ট্রাভেল এবং ট্যুরস এর কথা ভুলবেন না কিন্তু এবং আরো মনে রাখবেন টার্গেট ট্রাভেল অ্যান্ড ট্যুরস ফরিবির একজন গর্বিত স্পন্সর
গান সুন্দর একটা গান শোনার পরে আমরা আবার অনুষ্ঠানে ফিরে এলাম তারপর তাসিন
বলেন
হ্যাঁ বাংলাদেশের এখন কি অবস্থা বলতো এই যে মানে সম্প্রতি যে বিশাল একটা ঘটনা দুর্ঘটনা যেটাকে বলা যায় ঘটে গেল গার্মেন্টস এর যে রানা প্লাজার যে ঘটনাটা আসলে আমাদের যেটা হয় যে আমাদের দেশে তো প্রাকৃতিক বিপর্যয় বলো বা মনুষ্য নির্মিত যেগুলো বিপর্যয় বলো সেগুলো কিন্তু সবসময় ঘটতেই থাকে মানে একটা ভয়াবহ হলো তারপর কিন্তু দেখা যাবে ওইটা ভুলে যাওয়ার মতো তারপরে তার চেয়েও বড় একটা ঘটনা ঘটে যায়
ওটাই হচ্ছে মানে একটার পর এক একটা মুহুর্মুহু ঘটনা যেমন তার তাজরিন ফ্যাশনের আগুনের মানে আগুন নিভতে না নিভতেই রানা প্লাজা
সেটাই যে কিন্তু আসলে আমরা ভুলে যাই কিন্তু যারা ভুক্তভোগী
হ্যাঁ হ্যাঁ
তাদের তো সারা জীবনটাই ওর মধ্যে চলে যায়
ওটাই ধরেন যে পলিসি মেকার সরকারি কর্মকর্তা বলেন যারাই বলেন ওদের ওদের গাফিলতির জন্য যেই ক্ষমতায় থাকুক না কেন তাদের গাফিলতির জন্য
সবকিছু
ওরা ওইসব বিল্ডিং গুলো উঠছে বা ক্ষতি হচ্ছে বা ধরা খাচ্ছে কিন্তু সেই সাধারণ মানুষ
সাধারণ মানুষগুলোই এবং তাদের যে অবর্ণনীয় দুঃখ কষ্ট এবং সাফারিং যেটাকে সেটা কিন্তু থেকেই যাচ্ছে এবং আমরা একটা সময় ভুলে যাই অনেক সময় আমরা দেখা যায় ওই সময়টাই সবাই খুব দৌড়ে যায় অনেক হেল্প করে তারপরে টাকা পয়সা তোলা হয় কিন্তু সেই মানুষগুলো সাফারিংস কিন্তু আসলে শেষ হয় না তারপরে যে ফলো আপ যে কাজগুলো কিন্তু আসলে হয় না
যেমন ধরেন গার্মেন্টস এ কারা কাজ করে যারা যাদের আপনার পরিবার মানে গার্মেন্টস এ কিন্তু বেশিরভাগ মানুষ বাধ্য হয়ে কাজ করে যে ধরেন পরিবার চলতে পারছে না তার ওয়াইফ বা সেই মেয়েটি বা সেই ছেলেটি গার্মেন্টস এ কাজ করে তার মানে যাদের গার্মেন্টস এ কাজ করে ক্ষতি হয়েছে তার পরিবার কিন্তু গন
হ্যাঁ
প্র্যাকটিক্যালি গন এখন রানা প্লাজায়
তাদের জন্য বলার আসলে কেউ থাকেও না। এবং আরেকটা সমস্যা হয় যেটা, যে এইসব বড় বড় দুর্ঘটনাতে দেখা যায় যে সরকারি হিসাব বলো হিসাব মতো অনেক সময় দেখা যায় মৃত্যু কম দেখিয়ে নিখোঁজ মানুষ বেশি দেখায়। এখন নিখোঁজ মানুষের যে সমস্যাগুলো হয়, যে ধরো কিছু উত্তরাধিকার আইন আছে, তো কেউ যদি নিখোঁজ হয় তার সম্পত্তি বলো ইয়ে বলো ওগুলার কি হবে, তারপর যে ক্ষতিপূরণ গুলো পাচ্ছে না, যেটাই পাবে যে বলবে যে তোমার মানুষটা কোথায় সে নিখোঁজ, তাহলে তো তার কোনো মানে সেটা কোনো ক্ষতিপূরণ নাই।
আরো
কিছু আইনগত জটিলতা আছে, মানে এই সমস্যাগুলোর মধ্যে এটা পড়ে, আসলে যে পড়ে সেই ওই জিনিস প্রবলেমগুলো বোঝে, কিন্তু এই জিনিসগুলো আসলে একটু ফলো আপ
হওয়া দরকার। রানা প্লাজায় শুনেছি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, ধরেন অনেকে অনেক রকম ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, বাট দুঃখ মানে দুঃখজনক বলবো কি বলবো না জানি না, কিন্তু ওই ক্ষতির পরিমাণ বা তাদের কোনো অ্যাকচুয়াল লিস্ট নেই। ফর এক্সাম্পল ধরেন আপনাকে বলি, একটা ছেলের কথা যেদিন প্রথম আলোতেই পড়ছিলাম, যার মাতৃ পরিচয় নিয়ে সন্দেহ ছিল, যে ছেলেটি 41 দিন যাবত জ্ঞান ফিরেনি। এখন একটা বাংলাদেশের এক অঞ্চল থেকে এক গ্রুপ এসেছিল, মানে মা এসেছিল তার ওর ছেলে বলে, আরেক রংপুর নাকোর থেকে উত্তরবঙ্গের এক জেলা থেকে এক মা এসেছিল যেটা ওর ছেলে। এখন ওই ছেলের পরিচয় নিয়ে এতদিন মারামারি হয়েছে, এবং মারামারি মানে ও বলছে তার ছেলে, ও বলছে তার ছেলে, স্বাভাবিক ভাবে মা তো মানে ছেলের চেহারাও খুব ভালো নেই, প্লাস ছেলে 41 দিন যাবত মানে জ্ঞান নেই, সো ছেলে রিকগনাইজ করার সামর্থ্যও নেই। সো ওই দুই মায়ের জন্য স্বাভাবিকভাবে এটা অনেক অ্যাটেনশন পেয়েছে, এবং অ্যাটেনশন পাওয়ার কারণে মিডিয়া বা মানুষ সাহায্যও বেশি করেছে। ফর এক্সাম্পল ওই ছেলে তহবিলে জমা হয়েছে এতদিনে অলরেডি 6 লাখ কত টাকা সাহায্য হয়ে গেছে।
আচ্ছা,
খুবই ভালো দিক, আমি সেটাকে অবশ্যই আমি খুবই ভালো দিক আমি সাপোর্ট করি এই জিনিসটা, কিন্তু ধরেন ওইটা হয়তো 6 লাখ টাকা হয়েছে কারণ
অনেকে আছে যারা নোটিস থেকে গেছে তাদের। আসলে আবার আরেকটা জিনিস, যে যারা মারা গেছে সেটা খুবই খারাপ, কিন্তু যে মারা গেছে সে তো গেছেই, কিন্তু যে আহত হয়েছে সারা জীবন তাকে ওই আহত ক্ষতটা সারা জীবন তাকে বয়ে বেড়াতে হবে, তার কষ্টটা কিন্তু আরো অনেক বেশি।
জি জি,
দেখা যায় যে আমরা তাদের কথা ভুলে যাই, আহত হয়েছে একটা পা হয়েছে, কিন্তু একটা পা হয়েছে সেই মানুষটা এরপর মানে কিভাবে বেঁচে থাকবে সেটা আসলে কিন্তু অনেক বড় একটা ব্যাপার, জিনিসগুলো আমরা ভুলে যাই।
ধরেন ওই যেটা বলতে নিচ্ছিলাম, ওই কি বলে মানে যারা বেঁচে আছে, ধরেন আমি উদ্ধার হলাম আজকে, আমার পা একটা পা কেটে ফেলা হলো, পা কেটে ফেলে আপনার রিলিজ দিয়ে দিল, তারপরে রানা প্লাজা ধসের উদ্ধার চলছে, অ্যাটেনশন সব ওইদিকেই আছে, পরে যারা আছে, ফর এক্সাম্পল রেশমা যাকে জীবিত উদ্ধার করা হলো, সে অ্যাটেনশন অনেক পেয়েছে, তার পুনর্বাসনে অলরেডি অনেকেই সাহায্যের ঘোষণা দিয়েছে, কিন্তু যারা নর্মালি বেঁচে গেছে সেরকম ধরেন প্রশাসন বা কেউ তো ইকুয়ালি যে ডিস্ট্রিবিউট করবে, ধরেন আমি 1 লাখ টাকা দিতে চাই, সেই 1 লাখ টাকা যদি আমার 10 জনের মতো 10,000 করে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমার শান্তি পেলো যে আমি 10 জনকে সাহায্য করেছি এবং ওই 10 জন কিছু হলেও হেল্প পেলো। ওয়ারেজ আমি যদি 1 লাখ টাকা দিয়ে 1 জনকে দিলাম, খুবই ভালো, সে তার অনেক উপকার হলো, বাট বাকি 9 জন আমার দিকে তাকায় আমাকে অভিশাপই দিল। পাবিল ভাই কি বলেন?
প্রথমত পাবলিক মেমোরি ইজ টু শর্ট, সেদিক থেকে বলা যায় দেখ মানুষ ভুলে যায় বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ক্লাইমেটিস, এনিথিং অ্যাজ সাচ। মানুষের ওখান থেকে আরো শিক্ষা নেওয়া উচিত, আরো লেসেন্স শুড বি লার্ন ইভেন মোর ফ্রিকুয়েন্টলি। তা এবং প্রবাসী বাঙালিদের এখানে অনেক অনুদান করা তাদের পক্ষে অনেক সম্ভব সেটাই, এবং অবশ্যই প্রশাসনের বিভিন্ন ওয়াচডগ বডি বা এবং অন্যান্য প্রশাসনের যেসব প্রশাসনিক বিভাগ আছে ওদের সামনে গিয়ে
মানে মোর অর্গানাইজড হওয়া উচিত,
একটু বেশি অর্গানাইজড
হওয়া, মানুষ কিন্তু সাহায্য করতে চাচ্ছে, বা আমি যদি সুযোগ পাই করব আপনি পারলে করবেন,
সেই সাহায্যটা যেন কাছে যাবে,
প্রপার জায়গায়
প্রপারলি যায়, সেই মানুষের কাজে যেন লাগে সেটা আসলে শেয়ার করা দরকার।
এবং যারা বেঁচে আছেন এবং যারা মারা গেছেন তারা যাদের পরিবার বেঁচে আছেন তাদের প্রতি আমরা শুভকামনা জানাই, এবং যে কখনো যদি সুযোগ পাই আমরা যেখান থেকে পারি অবশ্যই সাহায্য করবো, বাট সুযোগের অভাবটাই
যেমন যে আজকে মধ্যে খবরে এসছে যে তারা তাদের ক্ষতিপূরণের দাবিতে আবারও বোধ হয় বিক্ষোভ করছে। এই জিনিসটা আসলে হওয়া উচিত ছিল না, কারণ অলরেডি তারা এত বেশি দুর্ভোগ স্বীকার করেছে, তারপর আবারও যদি তাদেরকে আবার বিক্ষোভ মানে আবার পুলিশের লাঠি পেটা আবারও কিছু মানুষ আহত,
সবকিছুতেই তো ধরার মানে গভর্নমেন্ট আছে, সে রাস্তায় সারাদিন থাকবে, সে লাঞ্চ তো করবে তাই না, সেটা তো তার পকেট থেকে যাচ্ছে, যার কোনো মানে টাকা পাচ্ছে না, জীবনের নিশ্চয়তা নাই। আশা করি মানে এটা আরো অর্গানাইজড হবে এবং অবশ্যই আমরা সাহায্য করব যখনই সুযোগ সুবিধা পাই। এবং আপনাদের যারা যারা শুনছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যদি কখনো প্রপার কোনো সুযোগ পান যে এভাবে সাহায্য করলে এই কয়েকজনের জীবন দাঁড়িয়ে যাবে, আমাদেরকে জানান, আমরা রেডিওর মাধ্যমে প্রচার করে দিব। এবং পজিটিভ দিক হচ্ছে কয়েকটা ঘটনা শুনেছি যে কারোর দোকান করে দেওয়া হয়েছে বা দোকান দিয়ে টেইলার্সের দোকান মানুষ করছে, এখন চাই যা সবার কাছে যেন পৌঁছে,
সবার কাছে যেন সমভাবে পৌঁছে। ঠিক আছে, আমরা আসলে একটু গান শুনি,
গানটি বেঁচে থাকার গান, এবং গানটি ছাড়তে প্লে করছি আমি। আশা করি যারা জীবিত আছেন, যাদের পরিবার জীবিত আছেন, তারা নতুন উদ্যমে জীবন শুরু করতে পারবেন, এবং বাংলাদেশের মানুষ, আমরা যারা বিদেশে আছি, সবাই আপনাদের পাশে আছি মনে রাখবেন।
কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না, যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না, যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না, শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না, আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোষ, আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানি হারানো সবদের খোঁজ, আরে ভাবেই নরম বালিশে বেঁচে থাক রাত পরি দেশে নিয়ে বেঁচে থাকার গান, আরে ভাবে মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরি দেশে নিয়ে বাঁচিয়ে রাখার গান, জীবনে পরিপাটি তবু হেরে যেতে দেব না, যদি বেঁচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেঁচতে দেব না, আর আমি আমি জানি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের রোষ, আর আমি আমি জানি জানি প্রতি রাতে হয় রানি হারানো শব্দের খোঁজ, আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান তোলে নিয়ে বেঁচে থাকার গান, আরে ভাবেই মুখের চাদরে থাক রাত পরিদের স্নান
কোটে নিয়ে বাজিয়ে রাখার গান।
Radio 4EB Dinner Dance is coming up on Saturday night, July 20, at Enfi House at Newstead.
Last year was fantastic. What is the theme this year?
As it was such a big success last year, we're doing it all again. Come in your national dress.
What about the entertainment?
Well, Lucy's invited popular singer-musician Fortunato to play the entire night once again, and a special guest artist.
Really? What about the food?
There's a full buffet dinner and a prize for the best dressed table. So book your table and get your tickets early for this year's Dinner Dance on July 20th, Newstead. Tickets $40 and $20 for children under 12. Don't be disappointed. Telephone 4EB today on 3240 8600.
When the moon hits your eye like a bigger pizza pie, that's something.
আমরা আবার ফিরে আসলাম অনুষ্ঠানে। আচ্ছা তাহসিন, বলো তো, ধরো যে বাংলাদেশি ক্রিকেট খেলা হচ্ছে, বাংলাদেশ কোন বিদেশি কোন একটা টিমের সাথে খেলছে, এরকম সময়ে পরপর ধরো চারটা পাঁচটা উইকেট পড়ে গেছে আশরাফুল ক্রিজে, এরকম সময়ে নর্মালি কমেন্টেটররা কি ধরনের মন্তব্য করতেন?
আশরাফুলের কাছ থেকে বেশি কিছু আশা করতো না কেউ।
না, এই কথাটা কিন্তু ভুল বলছো। আশরাফুলের কাছ থেকে সবাই কিন্তু সবসময় অনেক বেশি আশা করতো।
আমি করতাম না আসলে, প্রত্যেকদিন ওর বদনাম করছি। সত্যি আপনি আমার প্রোগ্রাম আগে শুনেন,
বাংলাদেশে বেশিরভাগ মানুষ অনেক আশা করতো, তাকে তার উপর অনেক আস্থা ছিল এবং সবাই মনে করতো ও খুবই একটা প্রতিভাবান প্লেয়ার,
মানে বাংলাদেশের কিন্তু
আশরাফুল এখনো বাংলাদেশে আশার ফুল ফুটিয়ে সেই আর কি।
বাংলাদেশে কিন্তু ধরেন প্রথম ওয়ার্ল্ড ফেমাস প্লেয়ার হিসেবে কিন্তু আশরাফুলের নামই ছিল, ধরেন বাইরে যে কোনো
দেশে
ছিল আশরাফুল। আশরাফুলের আশরাফুলের কথা আমরা জানি, বাট সে আশরাফুল সে ফল হওয়ার চেষ্টা করেছিল হয়তো। পাবেল ভাইকে ধন্যবাদ সেই ফলের আইডিয়াটা দেওয়ার জন্য, ফুল থেকে ফল
কিংবা আশার ভুল,
আশার ভুল। হ্যাঁ, সেই ভুল থেকে এখন আমরা অনেকেই জানি যে আশরাফুলের এখন আশরাফুল ধরা খেয়েছে।
আসলে তুমি খুব সোজাভাবে বললা, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টের না, জাতি হিসেবে আমাদের খুব কষ্ট
হিসেবে, মানে কলম বাংলাদেশ ক্রিকেট খেলতো, হয়তো খেলার পারফরমেন্স আমাদের খারাপ ছিল না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অ্যাটিচিউড, প্লেয়ারদের অ্যাটিচিউড, ফিল্ডিং অ্যাটিচিউড, ফ্রেন্ডলিনেস সবসময় অনেক, সবাই অনেক শ্রদ্ধা করতো, কারণ বাংলাদেশের ক্রিকেটের এগেনস্টে অনেক সময় অনেক ভুল আম্পায়ারিং হয়েছে, অনেক কিছু হয়েছে, প্রচুর হয়েছে, কিন্তু বাংলাদেশ প্লেয়ারদের রেপুটেশন ওয়াজ অলওয়েজ গুড, যে মানে স্পোর্টসম্যান স্পিরিটটা ছিল। বাট এই আশরাফুলের কারণে, আশরাফুলের কারণে বলা ঠিক না, হয়তো অনেকেই অবশ্যই আশরাফুল একা আপনার এটা
সবকিছু করেন,
অনেক কিছুই আছে, বাট ওনার কারণে বাংলাদেশ ক্রিকেট এখন কলঙ্কিত, অনেকটা আলোচনার বিষয় হয়ে গেছে আইসিসিতে, যে বাংলাদেশ ক্রিকেটেও স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং টা ঢুকে পড়েছে।
তবে এর মধ্যে অনেকে একটা জিনিস মানে একটু পজিটিভ দেখছে, যেটা হচ্ছে যে অনেক প্লেয়াররা, অন্যান্য দেশের প্লেয়াররা যেরকম যেটা করে যে ধরা খায়, তোমার ভাষায় যেটা ধরা খায়, কিন্তু সাথে সাথে বলে এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমি কিছু জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে, এরকম অনেক কিছু বলে, কিন্তু আশরাফুল সেটা করেননি, তিনি সাথে সাথে তার দোষ স্বীকার করেছেন এবং তদন্ত কমিটিতে যারা আছেন তাদেরকে বিস্তারিত সবকিছু দোষ স্বীকার করে খুলে বলেছেন, তাদেরকে সহযোগিতা করেছেন, এইটা আর কি একটা প্লাস পয়েন্ট এই আর কি।
আমি এখন এই যে পেপার থেকে কিছু একটি কিছু একটা অংশ বলি পরি শ্রোতাদের জন্য। ফিক্সিং বিতর্ক নিয়ে কয়েকদিন ধরে ঝড় বয়ে যাচ্ছে দেশে, কিন্তু আইসিসির দুর্নীতি দমন বিভাগের বিভাগের পরামর্শে বিতর্কের কেন্দ্রীয় চরিত্র মোহাম্মদ আশরাফুল ছিলেন নিশ্চুপ, অবশেষে মুখ খুললেন তিনিও। কাল ম্যাচ ফিক্সিং এ জড়িয়ে থাকার কথা স্বীকার করে সবার কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। গতকাল দুপুরে বোর্ড সভা শেষে শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়ে দেন, আকসুর কাছে ম্যাচ পাতানোর কথা স্বীকার করেছেন আশরাফুল, স্বীকার করেছেন তার কাছেও। এর ঘন্টা খানেকের মধ্যেই আশরাফুলের বর্ণশ্রীর বাসায় সাংবাদিক ও ক্যামেরার টেলিভিশন ক্যামেরার ভিড় জমে, কিন্তু আশরাফুল নিষেধাজ্ঞা থাকায় কথা বলতে পারেনি। তো জেসমিন আপু, যেটা আপনি বলছিলেন যে সব নেগেটিভের মধ্যে যদি পজিটিভ খুঁজে বের করতে চাই, সেটা হচ্ছে সে যে নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছে, সেটা একদিক দিয়ে ভালো। অবশ্যই তার চুরি করা তো কোনো ঠিক হয়নি, বা সে স্বীকার করে নিয়েছে, আইদার ও ভালো ভেবে স্বীকার করেছে অথবা জানেই ধরা খাবে শেষ পর্যন্ত, আগেই ভাই আমি স্বীকার করে নেই, আমার শাস্তি কম হতে পারে, এই জন্য স্বীকার করেছে,
সেটা হতে পারে।
তো বাবেল ভাই, আপনার কি মনে হয় যে এরকম বাংলাদেশেও যে এরকম হতে পারত, মানে বাংলাদেশ ক্রিকেটেও যে এত স্পট ফিক্সিং, এত লাখ লাখ টাকা ডলারের,
আসলে মানে অবাক ব্যাপার যে বাংলাদেশের ক্রিকেট নিয়েও এগুলো
হয়। আমাদের সাবকন্টিনেন্টে মানুষ প্রভাকর জাদেজা, ওরা সবাই ম্যাচ ফিক্সিং নিয়ে বা ম্যাচ ফোরকাস্টিং নিয়ে ইনভলভ ছিল বুকিদের কাছে, কিন্তু বাংলাদেশের জন্য ফরাসফল ইন পার্টিকুলার কাজ বিং ডিমড অ্যাজ আ সর্ট অফ আ ফলেন হিরো, এটা খুব একটা বিশাল ব্যাপার। কার্ডিফ সেঞ্চুরি তারপর, এবং বাংলাদেশের ইয়াংগেস্ট সেঞ্চুরি জেসমিন আপা আগে যেটা বললেন ইন্টারেস্ট রেট, ওর কাছ থেকে আশা করেনি, বাট হ্যাঁ ও এগিয়ে এসেছে সেদিক থেকে, ওখানে হি হ্যাজ সেট অ্যান এক্সাম্পল, হয়তো ওর কাছ থেকে অনেকে এটা অনেক কিছু শিখে,
অনেকভাবে শিখতে পারে যে চুরি করলে স্বীকার করো আবার চুরি করো না,
এবং ভবিষ্যতে
আসলে এটাই অনেকে বলছে যে যদি আশরাফুলের শাস্তিটা কম হয় তাহলে হয়তো অন্যদের জন্য খারাপ একটা এক্সাম্পল হতে পারে, যে বুকিরা বলবে এটা কোনো ব্যাপার না, তুমি তো টাকা কামাচ্ছই, তুই এক বছর শাস্তি পাও, সমস্যা নেই, আবার ফিরে আসতে পারবা।
তবে এটা অনেকটাই কলঙ্কের দাগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য, আশরাফুলের ঘটনা যেটা ঘটেছিল সে
সবাই খুবই দুঃখিত, কষ্ট পেয়েছে আমরা সবাই, যদিও সে খুব কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা চেয়েছে, তারপরে যে অন্যায়, এটা আসলে একজন এটা কোনো ভুল না, এটা আসলে অন্যায়।
ঢাকা গ্ল্যাডিয়েটার্সের খেলায় একটা চিটাগাং, এটা আলোচনা শুরু হয়েছিল চিটাগাং কিংস এর সাথে ঢাকা গ্ল্যাডিয়েটার্সের খেলায় ঢাকা গ্ল্যাডিয়েটার্স মানে জিতা ম্যাচ হেরে যায় প্র্যাকটিক্যালি, এবং সেই ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকে বলা হয় আনফিট, এজন্য খেলতে দেওয়া হয় না, এবং সেখান থেকেই মানে ওইটা আলোচনায় আসে এই ঘটনাটা, এবং সেখান থেকে আস্তে আস্তে যখন তদন্ত শুরু হয় গভীরে যেতে কিছু ঘুরতে সাবধান হয়ে যায়। তারপর হ্যাঁ, তারপর আশরাফুল বাংলাদেশের প্রাক্তন কয়েকজন ক্রিকেটারের নাম
বলেছে,
এবং সেটাও যদি সত্যি হয় অবশ্যই দুঃখজনক, তার মানে এটা অনেকদিন আগে থেকেই চলছিল এই জাতীয় ঘটনা আমরা জানতাম।
এর মধ্যে তোমার খেয়াল আছে কিনা জানি না, গত বছর মাশরাফি সম্ভবত একজন প্লেয়ারের কথা বলে যে আমাকে এরকম
মাশরাফি রিপোর্ট করেছিল যে আমাকে অফার করেছে, আমি ডিনাই করেছি, সে সাথে সাথে জানিয়ে দেয়, হয়তো তখন যদি বিসিবি আরো প্রপার স্টেপ নিত, আরো গভীরে স্টেপ নিত,
অবস্থাটা হতো না।
হ্যাঁ, আর কি যেন বলছিলাম যে আশরাফুলের ব্যাপারটা, ঢাকা গ্ল্যাডিয়েটার্স কিন্তু মানে ঢাকা গ্ল্যাডিয়েটার্স ম্যাচটা হেরে যায়, ঠিক আছে, এখানে তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, আশরাফুলের একার পক্ষে একটা ম্যাচ জেতানো সম্ভব না, হারানো
সম্ভব
না, কারণ ও বলার না, ও বোলিং করে
অধিনায়ক ছিল,
হ্যাঁ অধিনায়ক ছিল, বাট ডেফিনেটলি পুরো টিম হেরে গেছে, এটা তো এগারো জনের মধ্যে একজন কি করবে, এবং অবশ্যই মালিকদেরও
কিছুটা হলেও
ইনফ্লুয়েন্স আছে
থাকতে পারে,
তাহলে এটা অনেক বড়ই একটি চক্র কাজ করছে। তো আশরাফুলের একা অবশ্যই সে দোষী, তাকে আমি মাফ করবো, মাফ করার কথা বলছি না, বাট এতে আমার মনে হয় আরো গভীর তদন্ত গিয়ে
তদন্তটা ভালোভাবে হওয়া উচিত,
ভালো মতো হওয়া উচিত, এবং যারা অ্যাকচুয়াল দোষী তাদেরকে শাস্তি দেওয়া উচিত, তাহলে অ্যাটলিস্ট বাংলাদেশে যারা আগামী প্রজন্মের ক্রিকেটার বা এখন যে ক্রিকেট হবে তারা অনেক মানে মন প্রাণ দিয়ে খেলার চেষ্টা করবে, এবং অবশ্যই এরকম
অসদ উদ্দেশ্যে ক্ষেত্রে তারা
অনেক বেশি সাবধান হয়ে যাবে, অবশ্যই অন্যের কখনো প্রশ্রয় দেওয়া
ঠিক হবে না।
আশরাফুলের হয়তো আমরা এখন মনে যে কথাটি চলছে সেই কথায় একটি গান চাচ্ছি, গানের টাইটেল আগে যদি জানতাম, সে মন গানের পরে হচ্ছে মন ফিরে চাইতাম, আশরাফুল হয়তো বলতে পারে টাকা ফিরে চাইতাম বা টাকা না নিতাম, যাই হোক চলুন আমরা সবাই মিলে গানটা এনজয় করি।
Yeah. যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর থানে শয়নারে, এই জ্বালায় আর থানে শয়নারে।
আগে যদি জানিতাম তবে মনে ফিরে যাইতাম, জ্বালায়
আর প্রাণে শয়নারে, এই জ্বালায় আর প্রাণে শয়না। যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম,
গানটি আশা করি আপনাদের ভালো লেগেছে, হয়তো আশাফুলের ভালো লাগেনি। জ্বালা ওরার প্রাণে সইছে না, অবশ্যই সওয়ার কথাও না,
আমাদেরও সইছে না,
ভালো হয়েছে, চুরি গোষ্ঠীর ধরা খাইছি, ভালো হয়েছে। যাই হোক, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ব্রিসবেন বাংলা, ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হয় বেতার তরঙ্গ FM 98.1 থেকে প্রতি বুধবার রাত 11:30 থেকে 12:15 পর্যন্ত।
তো আমরা তো মাঝখানে দেশের আসলে খুব নেগেটিভ কিছু খবর বললাম, তো এখন আমরা কিছু পজিটিভ খবরে চলে যাই। বাংলাদেশে তো আসলে যদি আমরা পজিটিভ খবর একটু কমই পাই, তারপরেও যে আমরা নাকি মানুষ নাকি পেপারে ভালো খবরের চাইতে খারাপ খবরই বেশি খোঁজে।
হ্যাঁ হ্যাঁ, আমরা খুঁজে খুঁজে বের করি পেপারের চিপা চাপা থেকে কোথায় পজিটিভ খবর পাওয়া যায়।
আচ্ছা, বাংলাদেশে খুব পজিটিভ খুব ভালো একটা খবর আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে এমনি আমরা জানি বাংলাদেশের খনি খুব একটা বেশি নাই, মানে গ্যাসের কিছু খনি আছে তাতেই আমাদের গর্বের শেষ নাই। তো এর মধ্যে বাংলাদেশে মূল্যবান লোহার খনি পাওয়া গেছে,
মূল্যবান
আকরিক লোহার খনি পাওয়া গেছে একটা দিনাজপুর এলাকায়।
জি জি,
তো এটা অনেক বড় একটা খবর, এবং সবচেয়ে ভালো যেটা যে এটা বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ, মানে জরিপকারী যারা বাংলাদেশের একটা টিম বের করেছে, মানে এটা বিদেশিদের দ্বারা বের করা হয়নি, তো
বাংলাদেশের কথা বলেছিলাম। এই টিমের হচ্ছে মোটামুটি সবাই ইয়াং, মানে এভরিওয়ান ইজ বিলো 35, সবাই বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে, কেউ কেউ বাইরে থেকে, কেউ দেশ থেকে ডিগ্রি করে সবাই এই গ্রুপে জয়েন করেছে। পেট্রো বাংলার পক্ষ থেকে মনে হয় ওদেরকে ফান্ডিং করা হচ্ছে, ওরা বিভিন্ন এলাকায় ওদের যা এক্সপার্টিস ব্যবহার করে জরিপ চালাচ্ছে, এবং জরিপ চালিয়ে ওরা যেমন আকরিক লোহা, কিছুদিন আগে মনে হয় ম্যাঙ্গানিজ না ম্যাগনেসিয়াম এরকম আরেকটা খনি ওরা আবিষ্কার করেছিল, প্লাস কক্সবাজারের বালুর সার্চ করে ওরা ওখান থেকে
ভারী
অতিরিক্ত ভারী প্লাস
যে মৌলগুলো,
মানে এই গ্রুপটা আসলে এখন মানে আমাদের রিসার্চ করার জন্য বাইরের জন্য ওয়েট করতে হচ্ছে না, বা বাইরের ফান্ডিং এর জন্য ওয়েট করতে হচ্ছে না।
বাইরের ফান্ডিং কিংবা বাইরের সাহায্যগুলো আসলে যেটা হয় যে ম্যাক্সিমাম যে সম্পদগুলো তো তখন তাদের হাতেই
চলে যাচ্ছে, কারণ ওরা ওদের খরচে বা ওদের ইকুইপমেন্ট দিয়ে জরিপ কেন চালাবে, তাদের লাভ ছাড়া তো আর চালাবে
না।
এখন এই
দেশীয় প্রযুক্তিতে এটা একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এটা আমাদের জন্য খুব ভালো একটা খবর,
খুবই ভালো একটা খবর আকরিক লোক, এবং আশা করি ওই গ্রুপটা বাংলাদেশে মানে বাংলাদেশ গভর্নমেন্ট ওদেরকে সাহস এবং উদ্যোগ দিবে, কারণ এমন কারণ ওরা যদি খুশি ওদেরকে খুশি রাখলে কিন্তু বাংলাদেশেরই লাভ
সেটাই।
এবং অনেকে তাহলে যারা
বাইরে আছে, আরো এক্সপার্ট যারা আছেন, তারা হয়তো মানে দেশে ফিরে আসার জন্য তারা আরো উৎসাহী হবেন,
তারা হ্যাঁ উৎসাহী হবেন, প্লাস ওরা ওদের ওরা যদি নিরুৎসাহিত হয়ে যায় ওরা যদি ওদের কিন্তু বাইরে যাওয়া কঠিন কিছু না।
হ্যাঁ সেটাই,
তাহলে কিন্তু আমরা একটা আমরা মানে আরেকটা খনি কিন্তু হারাবো।
হ্যাঁ সেটাই,
ওদের মাধ্যমে আমরা অনেক খনি পাচ্ছি, বাট ওদের যদি মানে ফ্যাসিলিটেড এনাফ না করা হয় আমরা সেই খনিটাই হারাবো
সেটাই। তো এই আর কি, আরেকটা ছোট্ট খবর আছে যে আমরা যেমন বলি যে বাংলাদেশে আমরা জানি একসময় প্রচুর বাঁশ হতো, তো বাঁশগুলো বিভিন্ন রকম প্রজাতির বাঁশ ছিল আমাদের দেশে যেগুলো হারিয়ে যাচ্ছে, তো সেই বিভিন্ন প্রজাতির বাঁশগুলো সংরক্ষণের জন্য বাংলাদেশে একটি সোজা বাংলা যেটাকে বাঁশ বাগান তৈরি করা হচ্ছে। আমরা সেখানে গেলে এখন অনেক রকমের বাঁশ দেখতে পাবো, যেগুলো আসলে হয়তো অনেক আগে ছিল এখন হারিয়ে গেছে, সেগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে কালচার করে। তো আমরা এখন আমরা কি অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি,
তবে শেষের দিকে যাওয়ার আগে যে আপনি বাঁশের কথা বলছিলেন যে বাঁশ বাগান, বাংলাদেশে কিন্তু ধান, বাংলাদেশের ধান যেটা, বাংলাদেশের ধান কালচারে বা ধান রিসার্চে কিন্তু বাংলাদেশ অনেক রিচ।
হ্যাঁ হ্যাঁ,
মানে বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক রিচ বাংলাদেশের ধান।
অনেক ধরনের বাংলাদেশের ধান আছে, মানে হাজার হাজার রকমের, এবং সেগুলো বাংলাদেশের ধানের যে গবেষণাটা হয়
এবং বাংলাদেশের অনেক জাত আছে যে জাতগুলো এখন এক্সপোর্ট হয়, বিড়িতে হয়, বিআরআরআই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা গাজীপুরে অবস্থিত, ওখানে মানে ওখানে যে পরিমাণ যেভাবে রিসার্চ হয়, প্লাস এট দ্য সেম টাইম ওরা কিন্তু হাইব্রিড, বলতে হাইব্রিড যেটা ওরা কিন্তু হাইব্রিড করে না, ওরা যে আমাদের দেশের যে
দেশের ধানগুলোকে
উন্নত করার চেষ্টা করে। কারণ আপনি যদি বাইরে থেকে একটা ধান আনেন, সেই ধান মানে মানুষের মতো ওরাও, ধানও তো একটা গাছ যারা পরিবেশের সাথে অভ্যস্ত, সে ওরা বেরিতে আপনার বিভিন্ন আগের ধান সংরক্ষণ করা হচ্ছে, প্লাস সেই ধানের সাথে মিক্সিং করে মানে কালচারটা, ধানের কালচার অনেক রিচ হয়ে যাচ্ছে। সো এটা
অবশ্যই আমাদের সেই সব বিজ্ঞানীদেরকে যারা বাংলাদেশের জন্য নিরলস ভাবে
কাজ করে যাচ্ছেন।
তো আমরা এখন কি আবার অস্ট্রেলিয়ার একটা খবরে চলে আসি?
অস্ট্রেলিয়ার একটা, হ্যাঁ, আবার একটু ক্রিকেটের খবর না দিলেই না, যে খবরটি আমাকে জেসমিন আপু দিলেন একটু আগে, যে অস্ট্রেলিয়া ক্রিকেটে একটা, মানে জেসমিন আপু বলছিলেন যে অস্ট্রেলিয়া একমাত্র ক্রিকেটটাই খুব মানে
সবার
থেকে ভালো খেলতো, অনেক খেলো ভালো খেলে, বাট এখন এই যে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রস্তুতি ম্যাচের মানে একটা অসাধারণ একটা সূচনা। ইন্ডিয়া স্কোর করেছিল 308, টার্গেট দিয়েছিল 309, কিন্তু অস্ট্রেলিয়া 65 অল আউট হয়ে যায়।
দুঃখজনক, আসলে একটা সময় ছিল না যে অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ জিতে না,
অস্ট্রেলিয়া
কেন অত জিতবে, কিন্তু সেই অস্ট্রেলিয়া আসলে এরকম একটা খারাপ অবস্থা। যাই হোক, আর একটা খবর হচ্ছে যে স্টেট অব অরিজিন আজকে থেকে শুরু হচ্ছে,
সো হয়তো আমাদের প্রোগ্রাম কেউ এখন শুনছেন না, সবাই হয়তো খেলা দেখতে ব্যস্ত, আমরা আপনারা অনলাইনে শুনবেন।
আমরা জানি যে কুইন্সল্যান্ড টানা সাতবার জিতেছে, এবার কি হবে,
এইবার হয়তো অষ্টমবার হবে, সেটাই আমরা যেহেতু কুইন্সল্যান্ডে আছি সেটাই কামনা করি। চলেন তাহলে একটা গানের মাধ্যমে বিদায় নেওয়া যাক।
শেষ হয়ে গেছে, তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এর পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। শুভরাত্রি।
শুভরাত্রি পাবেল ভাই।
শুভরাত্রি।
ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের রেডিওটাকে টিকিয়ে রাখার জন্য সবাইকে উৎসাহিত করবেন শোনার জন্য, এবং অনলাইনে আপনারা সবাই প্রতিদিন দিনে অ্যাটলিস্ট 10-15 বার করে ফেসবুকে বসেন, সো আপনারা প্লিজ আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের একটু প্রচার চালাবেন। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন।
দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে, যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ, জীবনে হই হাওয়া করে শুধু আসা যাওয়া, জীবনে হই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাক। শুধু ঝরে ঝরো ঝরো আজ বারে সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসী শুধু ধরে ধরো ধরো আজ
And that concludes the weekly program in Bangla language from 4ABFM 98.1.